অলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে সপ্তাহ ঘুরে আরো একবার উপস্থিত হয়েছি। দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগত। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাত ওয়াল আলিয়ার ইলম ও হিকমতপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারা এর মধ্যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আলোকপাত করা হয় তারই কিছু সারমর্ম এই অনুষ্ঠানে বয়ান করা হয়। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ তারা জীবন ঘনিষ্ঠ অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবেন শান। আজকের অনেকগুলো বিষয় আলোকপাত করার নিয়ত রয়েছে, আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করি। কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য অর্জন করব, সওয়াব অর্জন করব। যখনই সাল্লু আলাল হাবিব তুবু ইলাল্লাহ ওয়াসকুরুল্লাহ বলা হবে তখন আমরা দুরুদে পাক পাঠ করব, মাদানী চ্যানেল দেখার জন্য অন্যের নিকট দাওয়াত প্রদান করব, নিজেও দেখব ইনশাআল্লাহ। আসুন শুরুতেই আমরা একটা দুরুদে পাকের ফজিলত বরকতের জন্য শ্রবণ করে নিই, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা মাদানী মুজাকারা প্রতি শনিবার লাইভ অনুষ্ঠিত হয়ে থাকে, যার মধ্যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত কাদেরী দামাত বরকাতুন আলিয়া তিনি তার ইলম ও হিকমতপূর্ণ জবাব দিয়ে থাকেন, প্রশ্ন উত্তর করে থাকেন। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি আমাদের সাথে যথারীতি মুনাওয়ার ভাই রয়েছেন এবং পাশাপাশি আমাদের শোয়েব ভাইও আমার সাথে রয়েছেন, সাথে আমরা কালামত শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকের যে বিষয়টি আমরা শুরুতেই আমরা নিয়েছি সেটা হচ্ছে, অনেকেই আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান এর নামের শুরুতে আমরা মুহাম্মদ শব্দটা ব্যবহার করে থাকি, যেমন মুহাম্মদ মুনওয়ার আত্তারি, মুহাম্মদ শুয়াইব আত্তারি, এভাবে করে আমরা বিভিন্ন যাদের নাম রয়েছে আমরা মুহাম্মদ শব্দটি ব্যবহার করি আমরা যেহেতু মুসলমান হিসেবে। কেউ মুহাম্মদ শব্দটি ব্যবহার করলে আমরা বুঝে যাই যে যদি তার নামটি ইসলামিক নাও হয় আর যদি মুহাম্মদ শব্দ ব্যবহার করে তাহলে বুঝতে পারি যে আমরা ইনি মুসলমান। তো সেহেতু এই মুহাম্মদ শব্দটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম মুবারাকা, এই নাম মুবারাকা লিখার বলার এর যথেষ্ট আদব রয়েছে এবং আমরা মুসলমান হিসাবে আদব যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমাদের ঈমানের ঘাটতি হয়ে যাবে। আমাদের একান্ত কর্তব্য এর আদব বজায় রাখা। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা অনেক সময় দরুদ শরীফ লিখি, অনেক সময় আমরা জেনে থাকি অথবা জেনে থাকবো মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা জেনে থাকি যে মুহাম্মদ নাম শুনলে তখন দুরুদে পাক পাঠ করতে হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম যদি আমরা শ্রবণ করি তাহলে দুরুদে পাক পাঠ করতে হয়। অনেকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকা কোনো জায়গায় আমরা লিপিবদ্ধ করি, তখন দেখা যায় সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ট ফর্ম আমরা লিখে দিই, স দন্তস্ব লিখে দেই, অথবা দ বিসর্গ লিখে দেই, অথবা অনেকে দুরুদ লিখে দেই, শর্ট ফর্ম আমরা ইউজ করি। আমাদের নামের শুরুতে ময় ওকার বিসর্গ দিয়ে দিই, অথবা ময় রস্যুকার বিসর্গ দিয়ে দিই, মুহাম্মদ ফুল আমরা লিখি না। তো আমাদের উচিত কি, আমাদের এখানে আদব কি রয়েছে, আমাদের করণীয় কি, আমরা এটা আজকে জানবো ইনশাল্লাহ। মনোয়ার ভাইয়ের কাছে শুরুতে যাবো এই বিষয় নিয়ে কিছু আলোকপাত করার জন্য।
জি বাবু, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমাদের চিঠি থেকে শুরু করে খাতাপত্রের বিভিন্ন জায়গার মধ্যে আমরা এগুলো দেখি, এবং অনেক ক্ষেত্রে যে জীবনের জীবন বৃত্তান্ত বা নিজের বায়োডাটা এর মধ্যে লেখা হয়, তো এমডি লেখা হয়,
তারপর ইংলিশে এমডি লেখা হয়।
জি, অনেক সময় দেখা যায় যে অনেক যারা লেখক তারাও অনেক লেখার সময় যে বেশি লেখার লিখবে, তো এই ক্ষেত্রে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন স লিখে দেয়। তো এখানে অনেক বিষয় রয়েছে যে আশিকে রাসুল পূর্বের জামানা যে অনেক বুজুর্গানা দিনে কিতাব রয়েছে, সেই কিতাবগুলোর মধ্যে দেখা যায় যে আউলিয়ে কেরামের মোবারক বৈশিষ্ট্য ছিল, মুহাদ্দিসিনে কেরামের মোবারক বৈশিষ্ট্য ছিল, মুফাসসিরিনে কেরামের মোবারক বৈশিষ্ট্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মোবারক নাম আসতো, তো সম্পূর্ণ নাম লিখত,
সম্পূর্ণ নাম।
জি, তো সম্পূর্ণ নাম লিখতো, এবং পরবর্তী দুরুস যেটা লিখতো সেটা সদ বা এরকম কিছু শর্ট ফর্ম কোনো ব্যবহার করতো না।
আমরা অনেক সময় দেখতে পাই, মনে হবে দেখবেন, অনেক কিতাব পড়লে দেখা যায় যে শুধু আপনি নাম মোবারকা না, আল কাবাত গুলো, প্রিয় নবী, রসুল আরবি, হুজুর কুন্নুর, আল্লাহ তালা প্রিয় রসুল, প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আখিরি নবী, রহমাতুল্লাহ আলমিন, শাফিল মুজনিবিন, এভাবে করে অনেকগুলো মানে লকাবগুলো
অনেকগুলো
ব্যবহার করে থাকে,
এগুলো ব্যবহার করে থাকে। আর এই ক্ষেত্রে শর্ট ফর্ম ব্যবহার কারণে অনেকে বুঝতে পারে না, দা বা এভাবে মানে শর্ট ফর্ম লেখা থাকে। তো আমাদের এটা থেকে বাঁচা উচিত। আর আমরা ইংলিশে যেটা লিখে, আমির আলী সুন্নতের বিষয়ে বিস্তারিত বলেছেন যে ইংলিশে লেখা অনেকে এমডি লেখে, এম লিখে বা এম ইউ এস ডি এভাবে লেখে, তো এগুলো ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। আমাদের এগুলো থেকে বাঁচা উচিত, এতটুকু বোঝা উচিত যে আমরা এত কথা বলি এর মধ্যে কোনো কিছুর মধ্যে শর্ট ফর্ম আমরা খুঁজি না। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম বরকতের জন্য, বরকতের জন্য আমরা বলি এবং লিখে দেই, তো সেই ক্ষেত্রে আমরা কেন শর্ট ফর্ম ব্যবহার করব? আমাদের কি এই জায়গার মধ্যে আসলেই আমাদের সময়ের কথা, সময়ের গুরুত্ব মনে পড়ে? আমাদের কি এই জায়গার মধ্যে আসলেই কি আমাদের ব্যস্ততার কথা মনে পড়ে? তো এই জন্য আমাদের উচিত যে প্রথমে বোঝা যে আমার ভালোবাসা নবীর প্রতি কতটুকু। তো এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আমাদের উচিত যে শর্ট ফর্ম ব্যবহার না করে সম্পূর্ণ লেখা, আদব এটাই, আর ওলামায়ে কেরাম এটাই বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব ও তাজিমের যত কিছু রয়েছে তা ইখতিয়ারের জন্য বলেছেন, অবলম্বনের জন্য বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক নামের শর্ট ফর্ম, দুরুদে পাক, সাহাবাই কেরাম, তারপরে উম্মাহাতুল মুমিনিনগণ, তারপরে আউলিয়া কেরাম, এগুলোর মধ্যে শর্ট ফর্ম লেখা, তো অনেকগুলো রয়েছে এখানে হারাম, অনেক রয়েছে ওলামায়ে কেরাম কঠিনভাবে নিষেধ করেছেন। তা আমাদের এটাই আজকে সিদ্ধান্ত নেওয়া উচিত, যারা আমরা লিখি তো তাদের উচিত যে এই কাজটা থেকে বিরত থাকা। কখন হারাম হবে, কখন অজান্তে বেয়াদবি, যদি আমার অন্তর এরকম বলে যে কি হয়েছে, বা এরকম ভাবে নিজের মনকে সে বুঝায় এবং সে এই বেয়াদবির চরম সীমায় উপনীত হয়, তখন দেখা যায় হতে পারে আমরা কুফরের মধ্যে গিয়ে পড়তে পারি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হবে এই যারা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ কিছু যদি আমাদের সন্দেহ হয় তো সেটা থেকে বেঁচে থাকা উচিত।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি হাদিস শরীফ দেখি এ ব্যাপারে ফজিলত তো দেখুন, ফজিলতের উপর তো নজর রাখি আমরা যে ফজিলত কি রয়েছে। তাবারানি শরীফের হাদিসে পাক, আমির রসুল দামত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জি সূরা 258 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদ শরীফ লিখে, এক্ষেত্রে যারা কিতাব লিখেন, যারা বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, ইসলামের ইতিহাস যারা মানে নিয়ে পড়ে, অথবা অন্য ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে যারা লেখাপড়া করে, তো তারা দেখা যায় পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা বেশি হয় যে এতগুলো লিখবো, আরে ভাই হয়তো আপনার এই দুরুদ শরীফ লেখার বদৌলতে আপনার পরীক্ষা ভালো হয়ে যাবে, ভরসা তো রাখুন, কিন্তু শর্টকাট আমরা মেরে দিই, শর্টকাট লিখে দিই। আসুন আমরা এর ফজিলত শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে।
সুবহানাল্লাহ,
এর চেয়ে বড় ব্যাপার কি হতে পারে?
আল্লাহু আকবার।
হায় 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 ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ দুরুদে পাক লেখার নিয়ত করে নিই ইনশাল্লাহ।
আমি আরেকটু অ্যাড করবো যে আমাদের অনেকের আমরা আইডি কার্ড করি, ন্যাশনাল আইডি কার্ড, তো দেখা যায় পাসপোর্ট ইত্যাদির মধ্যে অনেক ধরনের প্রবলেম হয় যে হুবহু যা রয়েছে তাই লিখতে হয়। তো যারা আমরা ভুলে প্রথম থেকে এমডি এম এম ইউএসডি লিখে ফেলেছি, এখন দেখা যায় যে আইডি কার্ডের মধ্যে যা লেখা আছে তাই পাসপোর্টে লিখতে হয়। তো আমরা যারা আইডি কার্ড এখন বানাইনি বা জন্ম নিবন্ধন ইত্যাদি, তো এগুলোর মধ্যে আমরা যদি এখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক নামটাকে পরিপূর্ণভাবে লিখি, তাহলে দেখা যাবে যে আমাদের ফিউচার, আমি যেখানে যাই, চাকরির জন্য যাই বা আমি পাসপোর্ট বানাতে যাই, যেই ক্ষেত্রে যাই না কেন, হজের জন্য ট্রাই করে যেইভাবে যাই না কেন, তা আমার সম্পূর্ণ জায়গার মধ্যেই আমার মোহাম্মদ নামটা লেখা থাকবে। তাহলে দেখা যাবে আমরা দীর্ঘমেয়াদী বেয়াদবি, দীর্ঘমেয়াদী গুণা এবং আমাদের যে নবী প্রেমের যে একটা বহিঃপ্রকাশ সেটা যে বিরত থাকতো বা এটা থেকে আমরা বিরত থাকতাম, তো সেটা আর হবে না, আমরা ইনশাল্লাহ এ থেকে বাঁচতে পারবো।
কেউ কেউ চাইলে সংশোধন করে নিতে পারে।
জি,
ইশক মহাব্বতের কথা না এখানে, কারণ আমের পূর্বে যেরকম থাকে, সে চাইলে তার ন্যাশনাল আইডি কার্ড, তার পাসপোর্ট, তার আপনার সার্টিফিকেট, যদিও কষ্ট হয় কিন্তু এই কষ্টগুলো যখন দেখবেন যে বিদেশে যাওয়ার জন্য কোনো সমস্যা হচ্ছে, চাকরি পেতে কোনো সংশোধন লাগছে, তখন কষ্টটার কষ্ট মনে হয় না। কিন্তু এখানে তো ইশক মহাব্বতের কথা না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক মহাব্বত বহিঃপ্রকাশ তো এখানে, যে আমি নবী পাক, আমি সরকারি চাকরির জন্য আমি এটা করছি না, আমি বিদেশে যাওয়ার জন্য করছি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহাব্বতে পড়ে আমি আমার নামকে এটাকে আমি সংশোধন করছি, এই কষ্ট আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমি আপনার নির্বাচন কমিশন বলেন, যেখানে বলুন যাওয়া লাগছে আমি চলে যাচ্ছি, এটা তো ইশক মহব্বতের
অবশ্যই ভালো নিয়ে, যেটা
ভালো নিয়ে তো সব হবে ইনশাআল্লাহ,
অবশ্যই পাবে ইনশাআল্লাহ,
হতে পারে নাজাতের ফয়সালাও হতে পারে এই উসিলাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, নিয়ত যার যেমন মঞ্জিল তার তত আসান হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এটাও জীবন ঘনিষ্ঠ কাজ আমাদের সমাজের মধ্যে হচ্ছে, তা হচ্ছে গিয়ে দর্শক শ্রোতারা যারা আছে আমাদের সাথে তারাও আমাদের সাথে একমত হবেন, আমাদের সমাজে মসজিদ রয়েছে, মহল্লাতে মসজিদ রয়েছে, গ্রামের মধ্যে রয়েছে, কিছু গ্রাম তো রয়েছে বংশে বংশে মসজিদ, এই বংশের সাথে ঝগড়া করে অন্য বংশে গিয়ে মানে মসজিদ ছিল এখান থেকে ঝগড়া করে মসজিদের মানে কমিটির সাথে অথবা লোকজনের ঝগড়া করে সে তার অন্য জায়গায় গিয়ে মসজিদ তৈরি করেছে, মুসল্লি হোক বা না হোক মসজিদ তৈরি করে ফেলেছে, এভাবে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ থাকতে পারে। মসজিদের আয় ব্যয় হয়ে থাকে, যেহেতু কারেন্ট বিল দিতে হয়, ইমামের বেতন দিতে হয়, মুয়াজ্জিনের বেতন দিতে হয়, খাদিম সাহেবের বেতন দিতে হয়, মসজিদের অনেক সময় কাজ করতে হয়, যেমন সরকারি দান অনুদানও অনেক সময় পাওয়া যায়।
জি,
অনেক মসজিদ রয়েছে যেখানে আপনার ফান্ড থাকে, অনেক বড় বড় মসজিদ রয়েছে, গ্রামের মসজিদ রয়েছে যেখানে ওই মসজিদের আন্ডারে ফান্ড জমা হয়ে থাকে, আর এই ফান্ড গুলো কমিটির হাতে থাকে, যেমন ক্যাশিয়ার যিনি থাকে তার আন্ডারে থাকেন এবং সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদের পরামর্শ সাপেক্ষে এই ফান্ড গুলো খরচ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যদি মাদানী মুজাকারে আলোচনা হয়েছে এ ব্যাপারে, যদি নাই হতো তাহলে কিন্তু আলোচনা হতো না, কিছু কিছু জিনিস সমাজে হচ্ছে বিধায় কিন্তু আলোচনা চলে আসে এবং মুফতিনে কেরামের কাছে আমিনুল সুন্নাতের কাছে প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে তখন এর ব্যাপারে ফয়সালা চলে আসে। যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই ফান্ড আমরা যারা সভাপতি রয়েছেন যারা ক্যাশিয়ার রয়েছেন তারা অনেকেই কর্জ দিয়ে থাকেন, মসজিদের ফান্ড ওয়াকফের টাকা 10 জনের টাকা জমা হয়েছে, এটা এখন মসজিদের হয়ে গিয়েছে, ওয়াকফের হয়ে গিয়েছে, কারো ব্যক্তিগত নেই, বুঝতে হবে জিনিসটা, কারো ব্যক্তিগত টাকা নেই, সেই টাকাটা আপনি সভাপতি রয়েছেন আপনারই আপনার কাছে কেউ এসে টাকা চেয়েছে, আমার কাছে টাকা নেই, মসজিদের কিছু টাকা আছে এগুলো তো কোনো কাজে খাটছে না, আমি এগুলো দিয়ে দিই, হতে পারে সে উপকার হবে, যখন মসজিদে খরচ লাগবে তখন দিয়ে দিবে, সমস্যা কি? আবার অনেকে এরকম হতে পারে যে আমি কোনো একটা ব্যবসা করতেছি আমাকে টাকা দেন, এখান থেকে কোনো যদি ই হয় মানে মুনাফা হয় আমি এ টাকাও দিব। তো মসজিদ কমিটি সবাই তো আলিম হয় না, সমাজের বিত্তশালী অথবা যারা সমাজপতি হয়ে থাকে তারাই কমিটির লোকজন হয়ে থাকে, তারা মনে করতে পারেন যে এটা ভালোই তো কাজ, সে ব্যবসা করবে, ব্যবসা থেকে আসল টাকাও পাবো, পাশাপাশি ওখান থেকে যে মুনাফা হবে ওখান থেকে যে সে লাভবান হবে সে লাভের টাকা কিছু ও মসজিদের ফান্ডে চলে আসবে, যদি 1 লাখ টাকা থাকে তো ওখানে আরো কিছু বেড়ে যাবে, ভালো কাজ, কিন্তু কনসেপ্ট হচ্ছে ভালো কাজ, ভালো একটা কাজ। এই কর্জ দেয়ার ব্যাপারে আমাদের কি করণীয়, আমাদের আসলে কাজটা ঠিক আছে কি না, আমরা আসলে ভালো কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা এই কাজগুলো সঠিকভাবে আমরা করতে পারছি না। মসজিদের খিদমতটা কত বড় খিদমত, আল্লাহ একবার, কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের দিন যারা মসজিদের খাদিম হবে খিদমতদার হবে, খাদিম বলতে যারা আমরা মসজিদের ঝাড়ু দেয় অথবা ময়লা পরিষ্কার করে বিছানা বিছায় তাদেরকেই আমরা খাদিম বলে থাকি, কিন্তু মূল খাদিম তো আসলে যারা পরিচালনা কমিটি, যারা সভাপতি থাকেন, যারা সেক্রেটারি থাকেন, ক্যাশিয়ার থাকেন, সদস্যবৃন্দ থাকেন, তাদের মাধ্যমেই কিন্তু মসজিদটা পরিচালিত হয়। এটা তো মূল খিদমত, কিন্তু আমরা হয়তো পরিচালনা পরিষদ বলে থাকি, পরিচালনা কমিটি বলে থাকি, কিন্তু আদৌ যদি আমরা খাদিম নিজেকে মনে করি যে আমি মসজিদের খাদিম, এর চেয়ে বড় আর লকাব হতে পারে না, বড় আর পদবি হতে পারে না, আপনি মসজিদের সভাপতি কিভাবে হবে?
আল্লাহ পাকের পক্ষ থেকে যদি খাদিম হিসেবে কবুল,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এটা আপনার নাজেদের
উসিলা হয়ে যেতে। কাল কিয়ামতের দিন বলতেছিলাম যে মসজিদ যে যারা খিদমত করবে খাদিম হবে তো তাদেরকে মসজিদ ভুলবেন না, কাল কিয়ামতের দিন মসজিদ জান্নাতে যাবে, তখন এই মসজিদের যারা খাদিম এই খাদিমদেরকে মসজিদে উঠানো হবে এবং তাদেরকে মসজিদ নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। তো যারা চিন্তা করুন যারা মসজিদ পরিচালনার মধ্যে রয়েছেন আপনারা কত বড় সৌভাগ্যবান। তো মুনার ভাই কি বলবেন এই ক্ষেত্রে? আমাদের সমাজে কিন্তু চলছে এরকমের, কিছু ফান্ডে টাকা থাকলে কাউকে কর্জ দিয়ে দেয়া, কাউকে ব্যবসায়িক কাজে লাগিয়ে দেয়া।
এই বিষয়টা বাপা আমির আলী সুন্নাত বলেছেন বিস্তারিত, সেই মাদানী ফুলের আলোকে আমি বলবো
জি।
যে মসজিদের খেদমত করা নিঃসন্দেহে সবের কাজ। আর আপনি একটা কথা বলেছেন যে আসলে সবাই তো সমাজে আলিম না, ওলামা না, আর সবার আলিম হলো আলিম হওয়া সম্ভব না, যার কারণে আল্লাহ পাক নবীদের ওয়ারিস বানিয়েছেন দুনিয়াতে ওলামাই কেরামকে। আর ওলামাই কেরাম কি করেন? সকলের নেতৃত্ব দেন। তো আমাদের উচিত আমরা মসজিদের কাজ করি আর যেই কাজই করি সামাজিক উন্নয়নমূলক, ওলামাই কেরাম থেকে এর শরী রেহনুমাই নেয়া, মানে পথ প্রদর্শন যে আমি এই কাজটা করব এটা ইসলাম কি বলে, তাহলে দেখা যাবে যে আমি গুনাহ থেকে বাঁচবো,
বাঁচতে পারবো।
আর আমাদের মনে রাখতে হবে যে আমার খেয়ালের মধ্যে যে কাজটা ভালো সেটা ভালো নাও হতে পারে, আমার খেয়ালে যেটা ভালো সেটা ভালো কিনা সেটা আমাকে দেখতে হবে। যে ওলামাই কেরাম যদি আমার খেয়ালটাকে ভালো বলে, আমার কর্মপদ্ধতিকে ভালো বলে, তাহলে বুঝতে হবে যে ইসলামিক পদ্ধতি এটা এবং এটাই ভালো। আমার নিজের মধ্যে কোনো কিছু ভালো মনে হলো তো সেটাই ভালো হবে এমন না। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা অপরাধ করে, যারা বিভিন্ন কাজ করে খারাপ কাজ, তাদের মধ্যে অনেক কিছু ভালো, সে নফসের তাড়নায় সে আত্মতৃপ্তি নিয়ে সে কাজটা করে, তো তার মানে সে এটা ভালো মনে করেছে, বিদেশে সেটা ভালো হবে না, ইসলাম কি বলে সেটা দেখতে হবে। তো এই জন্য যে বিষয়টা প্রিয় দর্শক, এখানে মসজিদের মধ্যে অনেক ফান্ডের টাকা থাকে, তো এখানে সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে মসজিদের টাকা, ওয়াকফের টাকা এটা কোনো গরিবকে দেয়া যাবে না, বা এটা মোতাওয়াল্লি যদি বলে যে টাকাটা পড়ে আছে আর এটা আমি ইনভেস্ট করি বা আমি নিজে নেই, পরবর্তীতে আমি আবার যখন টাকা লাগবে আমি দিয়ে দিব, তো এটা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। মোতাওয়াল্লি পারবে না, না সভাপতি পারবে, না কেউ। হ্যাঁ, এখানে কিছু বিষয় রয়েছে যে প্রত্যেকটা এলাকার ওরফ প্রচলন অনুযায়ী কিছু নিয়ম রয়েছে, যেমন মসজিদের ইমাম যদি তার প্রয়োজন হয় আর সেই ইমামের যদি প্রয়োজন দেখা দেয় আর ইমাম যদি বিশ্বস্ত হয়, তো ওলামাই কেরাম বলেছেন যে ইমামের প্রয়োজন অনুযায়ী ওরফ অনুযায়ী, যেমন আমরা দেখি
এটা তো বর্জনা, এটা তো তাকে অ্যাডভান্স দেয়া,
জি অ্যাডভান্স দেয়া,
স্যালারি অ্যাডভান্স,
এটা যখন সে চাইবে যে আমাকে অ্যাডভান্স দেয়া, কিন্তু সে যদি কর্জও চায়, মসজিদের ইমাম যদি নির্ভরযোগ্য হয়, বিশ্বস্ত হয় এবং ফেরত দেবে এটা কনফার্ম থাকে, তাহলে সেই কমিটি সিদ্ধান্ত নিয়ে ইমামকে নির্ধারিত পরিমাণ টাকা কর্জ দিতে পারবে। আচ্ছা, শর্ত
ইমামের জন্য,
যে ইমামের জন্য, তো এই ক্ষেত্রে এতটুকু বিষয় রয়েছে, কিন্তু শর্ত হলো এটা দেখতে হবে যে আসলে ওই সমাজের প্রচলনটা কি রয়েছে,
প্রচলন কি রয়েছে,
জি। অন্যথায় ওয়াকফের টাকা পড়ে থাকবে আর এটা আল্লাহর ঘর মসজিদের জন্য কাজে লাগবে, এটার দিকে আমাদের নজর না দেওয়া উচিত, আর এতেই নিরাপদ।
এক জায়গায় শুনেছি, মানে গ্রামের একটা ঘটনা, মসজিদের কিছু টাকা এক ব্যক্তির নিকট গচ্ছিত রাখা হলো,
জি।
তো রাখার পরে সেই টাকা মানুষকে কর্জ দিল, তো পরক্ষণে যখন এই টাকা চাওয়া হলো তখন সে ভুলে গেল, বলতে আমি ভুলে গেছি যে কত টাকা ছিল, আমি ভুলে গেছি কত কত টাকা ছিল, সে আনুমানিকতা হিসাব করে সে টাকা দিল। এখন দেখুন, এখানে আল্লাহ না করুক যদি কম হয়ে যায় টাকা যা ছিল, গচ্ছিত যা ছিল তা কম কম হয়ে যায়, তখন তার অবস্থা কি হবে, সে হিসাব কিভাবে দিবে ওয়াকফের টাকা? তারপরে এই যে কর্জ দিল যেটা নিষেধ রয়েছে আমির সুন্নাত বলেছেন, তো সেক্ষেত্রে যে গুনাহ হয়েছে আল্লাহ মাফ করুক। তো আমাদের সকলের এই জিনিসগুলো দেখা উচিত, বোঝা উচিত, যে অনেক সময় দেখা যায় বাহ্যিকভাবে এটা একটা ভালো কাজ, কিন্তু ইসলামী শরিয়াত আমাদেরকে সেই কাজ থেকে বিরত থাকতে বলেছেন। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে বেশি বোঝার কারণে বলে থাকি যে এটা কেন এরকম হয়েছে, কেন? দেখুন, ইসলামের অনেক ক্ষেত্রে কেন শব্দটা ব্যবহার করা ঠিক না। ইসলাম এমন একটি ধর্ম যে মানার ধর্ম, এখানে যৌক্তিক, আপনি যৌক্তিক খাড়া করবেন, এই করবেন, সেই করবেন, এরকম অনেক কিছু আমরা করে থাকি যেটা বাঞ্ছনীয় নয়। ইসলাম বলেছে বাস লাব্বাইক, ইসলামী শরীয়ত আমাদেরকে এটা অনুমতি দেয়নি, লাব্বাইক হাজির, এর উপরেই আমাদের ইমান থাকতে হবে এবং এর উপরেই আমাদের কর্তব্য আরোপিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। যদি আমরা এরকম করে থাকি তাহলে তওবা করে নেই এবং দারুল ইস্তাহেলে সুন্নাত কোনো সুন্নি মুফতির কাছে গিয়ে যে কি রয়েছে, বিধান কি রয়েছে, কি করা যায়, তো তিনি যেভাবে বলেন সেভাবে আমরা করি, আল্লাহ চাহেত ইনশাল্লাহ। আল্লাহ মাফ কানে ওয়ালা, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন ইনশাআল্লাহ। আসুন, কিছু দর্শকদের কল রয়েছে বলা হচ্ছে, আমরা কিছু কল শ্রবণ করে নেই, দেখি দর্শক শ্রোতা আমাদেরকে কি বলতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি আজকে সরাসরি অনুষ্ঠান দেখতেছিলাম, আমি মাদানী চ্যানেল খুব পছন্দ করি, তো খুব বেশি বেশি দেখি।
মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
মোহাম্মদ কাউসার, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আমরা সবাই দেখি পরিবারের, এবং আমার বাপ মা সবাই সবসময় দোয়া করি মাদানী চ্যানেল যেন ঘরে ঘরে সবাই আলোকিত করতে পারে।
আমি নারায়ণগঞ্জ থেকে জালাল আক্তারি বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমরা খুব উপভোগ করি, দেখি, এবং দেখে আমাদের জীবনের চিন্তাধারায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের খিদমতকে কবুল করুক, আমরা যারা এখানে রয়েছি আমাদেরকেও আল্লাহ তালা কবুল করুক, যারা দর্শক শ্রোতা রয়েছেন আল্লাহ তালা তাদেরকেও কবুল করুক। নিজের চিন্তাধারা, নিজের কাজকর্ম, আসলে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছেন এবং হবেন ইনশাল্লাহ। তো নিজে যেহেতু হয়েছেন, অপরকেও হওয়ার জন্য উৎসাহিত করুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিন, যেখানে মাদ্রাসা চলছে না সেখানে চালু করার ব্যবস্থা করুন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মুমিনুল ইসলাম, আমার বাড়ি কুড়িগ্রাম সদর, আমি একজন কেবল অপারেটর, আমি রোজ দিনে মাদানী চ্যানেল দেখি, আমার ডিশ কালেকশনে আপনার চ্যানেলটা অ্যাক্টিভ আছে।
অনেক বড় সওয়াবে জারি আপনি করেছেন মাদানী চ্যানেল বাংলা চালিয়ে, আল্লাহ তাআলা এর জাযায়ে খায়র আপনাকে দান করুক, আপনি নিজে দেখুন, অপরকেও দেখতে উৎসাহিত করুন। নেক্সট।
মোহাম্মদ গোলাম কিবরি, আমার ঠিকানা বগুড়া। আমরা বুঝতে পারছি যে এই টিআর চ্যানেলটা আমাদের অনেক উপকার হচ্ছে, আপনাদের অনেক আলোচনা আমরা এখান থেকে বিশদভাবে শুনি।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বেশি বেশি মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক, সেই দোয়া করছি। আর আপনারা দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন মাদানী চ্যানেলের মাধ্যমে, যেহেতু মাদানী চ্যানেল বাংলা এটা কোনো অ্যাডভার্টাইজ এখানে দেখানো হচ্ছে না, সেহেতু আপনাদের ডোনেশনের মাধ্যমেই মাদানী চ্যানেল বাংলা পরিচালিত হয়, সেহেতু আপনারাও আপনাদের জায়গা থেকে মাদানী চ্যানেল বাংলাকে সহযোগিতা করবেন। বিকাশের যে নাম্বার দেখানো হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখানো হচ্ছে, এখানে নফল সৎকাগুলো আপনারা পাঠাবেন, জাকাত কেউ চাইলে প্রদান করতে পারবেন মাদানী চ্যানেল বাংলাকে। ইনশাআল্লাহ এর বদৌলতে আরও ভালো ভালো অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে, অনেকে চাইলে পারেন, যেমন ইলমা হিকমতের অনুষ্ঠান চলছে, এর মধ্যে যে খরচ হচ্ছে লাইভ করার জন্য, ক্যামেরাম্যান খরচ, পিসিআর খরচ, এমসিআর খরচ, এডিটিং, তারপরে আপনার লাইটিং এবং এই সেট দেখতে পাচ্ছেন, যা কিছু হচ্ছে এর স্পন্সর আপনি নিতে পারেন, হয়তো স্পন্সর করবেন আপনি, কিন্তু আপনার স্পন্সর যাকে দিয়ে করাতে, অনেক সময় দেখা যায় যে অমুক কোম্পানির নামে স্পন্সর করে দিন, কিন্তু আমরা তো এটা প্রচার করতে পারবো না। আপনি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, নিজের নাম প্রচার না করার জন্য, আখেরাতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো এর জায়গা দান করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে আমাদের অনুষ্ঠানগুলো, অনেক অনুষ্ঠান হয়, ইলমে হিকমতের বাণী, রুহানি চিকিৎসা ইস্তেখারা, রহমতপূর্ণ প্রভাত, আরও অনেকগুলো যে অনুষ্ঠান হচ্ছে, নূরে হাদিস, নূরে কোরআন, এই অনুষ্ঠানগুলো আপনারা চাইলে স্পন্সর করতে পারেন, স্পন্সর করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে যে এই অনুষ্ঠানটা, একটা অনুষ্ঠানে কত খরচ হয় সেই খরচটা আপনি দিয়ে দিতে পারেন, একটা সেট বানাতে কত খরচ হয় আপনি দিয়ে দিতে পারেন, আপনি চাইলে সেটের মধ্যে যে সোফা থাকে আপনি কিনে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সওয়াবে জারি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। তো যা বলতেছিলাম সেটা হচ্ছে, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের, যেহেতু এখন পর্যন্ত ভ্যাকসিন বের হয়নি, সেহেতু একটি জিনিস হচ্ছে, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, হওয়ার পরে তিনি সুস্থ হয়েছেন, তার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। তো যার শরীরের মধ্যে অ্যান্টিবডি রয়েছে, ডক্টর বলেন তিনি প্লাজমা দিতে পারেন, এই প্লাজমা দিলে যে করোনা ভাইরাসের বেশি যে রোগী রয়েছেন, অর্থাৎ মুমূর্ষ রোগীকে যদি প্লাজমা থেরাপি দেওয়া হয়, তাহলে এই প্লাজমা থেরাপি তার জীবন সংকট যেটা হয়ে থাকে তার থেকে বাঁচানো সম্ভব হতে পারে ডক্টর বলছেন। সেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে এই প্লাজমা ব্যাংক তৈরি হচ্ছে, অনেকেই ডোনেট করছেন, অনেকে দান করছেন। মনে রাখবেন একটা জিনিস, অনেকে ব্লাড দিয়ে থাকেন, রক্ত দিয়ে থাকেন, রক্ত দান করে থাকেন, অনেকে আবার রক্ত বিক্রিও করে থাকেন, প্লাজমা অনেকে বিক্রি করে থাকে, তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ইসলামী শরীয়তের মধ্যে নিজের একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো জিনিস বিক্রি করার অনুমতি নেই, চুলও বিক্রি করার অনুমতি নেই, ব্লাড বিক্রি করার অনুমতি নেই, কিডনি বেচার অনুমতি নেই, তেমনি ভাবে প্লাজমা বিক্রি করার অনুমতি নেই। তো সেহেতু দাওয়াত ইসলামী যেহেতু এটা পরোপকারী একটি সংগঠন, আপনারা দেখতেই পেয়েছেন এই মহামারী কালে ত্রাণ কার্যক্রম মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে দেখতে পেয়েছেন দাওয়াত ইসলামী পরিচালিত হয়েছে, ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে, বিশ্বব্যাপী পরিচালিত বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়, বাংলাদেশ, ভারত, তারপরে আপনার ইউরোপ কান্ট্রির মধ্যেও, আফ্রিকাতেও আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। তো সেহেতু যেহেতু এখন সংকটাপন্ন অবস্থা একটা, যারা রোগী রয়েছে আমাদের সমাজের মধ্যে, আল্লাহ তাআলা তাদেরকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুক, তো এই প্লাজমা দেওয়ার জন্য আমির সুন্নাত উদ্বুদ্ধ করেছেন, কিছু দোয়াও দিয়েছেন, যদি মনোয়ার ভাই আরজ করেন।
আসলে বাপা আমিরুল সুন্নাত এই বিষয়ে অনেক সুন্দর মাধানে ফোন দিয়েছেন যে মুসলমান সব দিক দিয়েই সে সৌভাগ্যবান। জি, তো বলেছেন যে এটা একটা মহামারী, করোনা ভাইরাসের আক্রান্ত একটা মহামারী। তো যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে, তো সে শহীদের মর্তবা পাবে।
সুবহানাল্লাহ।
তো আমিরুল সুন্নাত বলেন যে এই ব্যক্তি ইন্তেকাল করলো শহীদের মর্তবা, এতেও সে সৌভাগ্যবান। এখন আল্লাহর রহমতে কোন মুসলমানের করোনা ভাইরাস আক্রান্তের পরে আল্লাহ তাকে সুস্থতা দান করলো।
জি,
এখন আল্লাহ পাক তার দেহের মধ্যে এমন একটা নিয়ামত সৃষ্টি করে দিল যে এখন তার এই নিয়ামতের মাধ্যমে অন্যকে আল্লাহ শিফা দান করছে। তো এই জন্য বলা হয়েছে যে মুসলমান বা সর্বদিক দিয়ে, যেমন তার দোনো হাতের মধ্যে মিষ্টি, সৌভাগ্যবান। এই জন্য মুসলমানের উচিত যে শরীয়ত সম্মত হবে। এখন কি হলো যে এক ব্যক্তি ভালো হলো, সে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসলো, আল্লাহ তাআলা তাকে উত্তম নিয়ামত, হায়াতের মতো এত বড় নিয়ামত দান করলো,
দান করেছে।
এখন সে কি করলো, সে প্রথমে তো তার ইচ্ছা সেটাই ছিল, কিন্তু পরবর্তীতে মানুষের চাহিদা এবং তার নফস শয়তানের কুপ্ররোচনায় সে বিক্রি আরম্ভ করলো। তো বিক্রি আরম্ভ করলো শুধু এই দেশে না, বিভিন্ন দেশের মধ্যে এটা শুরু হয়ে গেল। তো তখন দেখা গেল যে সে এই নিয়ামত দ্বারা এখন সে হারাম রুজি উপার্জনা শুরু করে দিল। তো এটা ইসলাম কখনো সমর্থন করে না। বাস আল্লাহ পাক আমাদেরকে সর্বদা মানব কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার, এবং শরীয়ত যেটা নিষেধ করেছে, যেমন রক্ত বিক্রি করা, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, যেটা আপনি প্রথমে বললেন, তো যেহেতু এটা ইসলাম নিষেধ করেছে, সেটার মাধ্যমে আমি উপার্জন করেছি, আমার হারাম হবে সেটা। অতএব আমরা যদি কাউকে দান করি তাহলে স্বেচ্ছায় দান করব, মুসলমানের কল্যাণের জন্য দান করব, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দান করব, তো হতে পারে সেটা আমার নাজাতের উসিলা হবে।
এক্ষেত্রে আমাদের একটা জিনিস ই করা যায়, কারণ কোনো মিডিয়া ব্যবহার না করে ডাইরেক্টলি আপনার রোগীকে দিয়ে আসা অথবা সরকারি হসপিটালে গিয়ে,
এখানে আসলে মিডিয়ার মাধ্যমে একটা সুবিধা হয়, যেমন দাওয়াত ইসলাম একটা মিডিয়া,
ওই মিডিয়া বলেনি আমি, কোনো পার্সন ব্যবহার করা আর কি, সেক্ষেত্রে এটাই করা। এবং আমাদের সুরাত দোয়াও করেছেন যারা প্লাজমা দিবে, এই ডোনেট যারা করবে, ফি সাবিলিল্লাহ যারা করবে, যারা চেষ্টা করবে, যাদেরকে দাওয়াত দিবে, যেমন আমরা দাওয়াত দিচ্ছি এই নিয়তের জন্য, এই নিয়ত যে আমাদের সুরাত দোয়া পেয়ে যাব, যে চেষ্টা তো করছি, দাওয়াত তো দিয়েছি মুসলমানদেরকে, আল্লাহ তাআলা যদি কবুল করে, যে তাদেরকে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা তাদের বংশধরকে যাতে মহামারী থেকে হেফাজত করে,
আমিন,
এবং ইমান সালামত থাকে যেন, আরো অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহর ওলি দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, এটাই আমাদের আকীদা বিশ্বাস। তো আমরা যারা রয়েছি, যাদের অ্যান্টিবডি রয়েছে, এটা আমরা দেখতে পারি, আমির সুন্নাত এটাও বলেছেন যে যাদের এই মধ্যে জ্বর অথবা অন্য কোনো রোগ হয়েছে, তো করোনা ধরা পড়ে না, অবশ্য দেখা যায় যে আমরা দেখতে পেয়েছি নিউজের মধ্যে, আপনার WHO বলেছে অনেক সময় দেখা যায় আপনার করোনা ভাইরাস হয়েছে কিন্তু সে বুঝতে পারে না, অর্থাৎ সিমটম ছিল না, এরকমও কিছু কেস পাওয়া যাচ্ছে। তো আপনি অ্যান্টিবডি চেক করাতে পারেন, অ্যান্টিবডি চেক করানো যায়, ব্লাড দিয়ে অ্যান্টিবডি চেক করানো যায়, যার অ্যান্টিবডি থাকে সে নাকি এই প্লাজমা ডোনেট করতে পারে। তো আমির সুন্নাতের দোয়ার মধ্যে শরিক হয়ে যান, এবং এই সংকটময় মুহূর্তে দাওয়াত ইসলামী আপনাদেরকে আহ্বান করছেন যে আপনারা এই প্লাজমা, যারা মুমূর্ষু রয়েছে তাদেরকে প্লাজমা ডোনেট করুন, কোনো টাকা পয়সা নেবেন না, নিজের খরচে যাবেন প্লাজমা দিয়ে চলে আসবেন। প্লাজমা দিলে, ব্লাড দিলে যেভাবে নিজের শরীরে একটা কমজোরি চলে আসে আপনার, কিন্তু প্লাজমা দিলে বলা হচ্ছে, ডাক্তাররা বলেন যে কোনো সমস্যা হয় না, একদিকে নিচ্ছে আরেকদিকে নাকি এই রক্ত ব্লাড ঢুকানো হচ্ছে, এরকম কিছু একটা ডক্টররা ভালো বুঝবে। তো যারা আমরা দিতে ইচ্ছুক তারা আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্লাজমা দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদেরকে আমিনুস সুন্নাতের দোয়ার মধ্যে শরীক হওয়ার, শরীক শামিল হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি বিষয় আমরা না বললেই নয়, যে বিষয়টি আমিনুস সুন্নাত মাদানী মুজাকারাতে বলেছেন, যে আমরা অনেকেই দেখি সালামের ব্যাপারটি যদি আমরা নেই, অনেককে সালাম দেয়া হয়, সালাম দিলে দেখবেন মাথাটা আপনার এমনি আলাদা, সালাম দিয়েছেন মুখ বন্ধ মাথা এমনি আলাদা, মানে আমি সালাম নিয়েছি। আচ্ছা, অনেকে সালাম দিয়েছে, সালামের উত্তর মানে ঠিক মতো দিচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এই করণীয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, যে আমাদের উচিত কি, আমাদেরকে সালাম দিলে কেউ আমাদের জন্য দোয়া করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুক, রহমত বর্ষণ করুক, আপনাকে বরকত দান করুক, আমি দোয়া করলো, এখন আমার করণীয় কি?
আসলে সালাম আমাদের সমাজে প্রচলন রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও সালাম দিতেন।
বলা হচ্ছে যে কোন গাছের আড়ালে থাকতেন, যে আসতেছেন আমরা সালাম আগে দিব, কিন্তু দিতে পারতেন না,
তো সালাম দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু সাহাবাই কেরাম বরাবরই ব্যর্থ হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রথমে সালাম দিতেন। তো এখানে যে মাদানী মুজাকারার মধ্যে যে বিষয়টা মিরুল ইসলামের কাছে প্রশ্ন করা হয়েছিল, যে সালাম এর জবাব না দিলে কি গুনাহগার হবে কিনা, তো সে বিষয়ের মধ্যে বলেছেন মিরুল ইসলাম যে এখানে মোলাকাতের জন্য যে সালাম করা হয়, সাক্ষাতের জন্য, তো সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য এসে যে সালামটা দেয়া হয়, তো সেই সালামের উত্তর দেয়া তার জন্য ওয়াজিব, আর এটা যদি না দেয় সে গুনাহগার হবে,
ওয়াজিব তরক করা যেহেতু
গুনাহ। তো এখন ওই ক্ষেত্রে কি করবে, যাকে সালাম দেয়া হলো সে সালামের উত্তর নেবে, আর অতটুকু আওয়াজে নেবে যতটুকু আওয়াজে দিলে উত্তর দিলে যে দিয়েছে সে শুনতে পায়। আচ্ছা, এখানে আরো কিছু বলেছে যে এখানে সালামের আসলে বিস্তারিত অনেক মাসআলা রয়েছে, তো বাহারে শরীয়ত ইত্যাদির মধ্যে যদি কেউ অধ্যয়ন করে পেয়ে যাবে। এখানে বলা হয়েছে যে যদি যুবতী নারী সালাম দেয়, তো সে যদি পরনারী হয়ে থাকে, তো সালাম দিলেও তো তার আওয়াজ তাকে উত্তর দেয়া আওয়াজকে শুনিয়ে নয়, বরং অতটুকু আওয়াজে দিবে যে বান্দা যে নিজে শুনবে, ওই মহিলাকে শোনানো জরুরি নয়। হ্যাঁ, সেটা যদি তার মা হয় বোন হয় তাকে শুনিয়ে বলতে পারে, উত্তর দিতে পারে, আর যদি শাইখে ফানি অর্থাৎ বৃদ্ধ বয়স হয়, এমন বৃদ্ধ হয় যে তাকে দেখলে বা তেমন কোনো আকর্ষণ থাকে না ইত্যাদি, তো শরীয়তের পরিবেশে তাকে শাইখে পানি বলা হয়, তো তারা যদি সালাম দেয় তাদের সাথে উত্তর আওয়াজে দিতে পারবে।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে খেয়াল রাখা তৌফিক দান করুক, যারা এই ধরনের আচরণ করি, আমরা সালাম দিলে শুধু মাথাকে নাড়িয়ে জবাব দেই, তো এ ধরনের কাজ করা আমরা বন্ধ করে দিই, আর নিজে সালাম দেওয়ার অভ্যাস করি। আমি বড় রয়েছি তো কি হয়েছে, ছোটদেরকে আমরা সালাম দিই, যদি আমরা ছোটদেরকে সালাম দেই তাহলে তারা তো আমার থেকে শিখবে, শিখে আমাকে সালাম দিবে, আর যদি আমি সালাম না দেই তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে করে তারা সালাম দিবে না, তারা শিখবে কোত্থেকে, আমাদের থেকেই তো শিখবে। সেহেতু আমরা যারা বড় রয়েছি ছোটদেরকে সালাম দিব, নিজের সন্তানকে সালাম দিব, স্ত্রীকে সালাম দিব, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিব, নিজের সন্তানকে সালাম দিব।
প্রথমে সালাম দেওয়ার যে বিষয়টা কতটা ফজিলতপূর্ণ, যে বলা হয়েছে যে প্রথমে সালাম দিবে সে অহংকার মুক্ত।
আল্লাহ,
আমাদের সমাজে দেখা যায় যে আমরা ছোট যারা আছে আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, সালাম দেব, এটা আমাদের একান্ত কর্তব্য, কিন্তু আমাদের উচিত যে বড় যারা রয়েছে তাদের উচিত ছোটদেরকে সালাম দিয়ে তাদের শিখানো, যখন তারা শিখবে অতএব তখন দেখা যাবে যে ধীরে ধীরে তার মধ্যে সেই পরিবর্তন চলে আসবে। আর আমরা যদি শুধু সালাম পাওয়ার অপেক্ষায় থাকি তাহলে বুঝতে হবে যে আমার অন্তরে অবস্থাটা কি,
আমি তো শিখাইনি, আমাকে কে দিবে কে সালাম, এজন্য আমি যদি শিখাতাম সমাজের মধ্যে, আমি যদি রাস্তায় হাঁটার সময় আমি সবাইকে সালাম দিতাম তাহলে আমাকে সালাম দিত,
যে আমির আল্লাহ সুন্নাহ ছোট হোক বড় হোক সবাইকে আগে সালাম দিয়ে দেন।
আল্লাহ
এই মহান ওলিয়ে কামিলের মাদানী ফুলের আলোকেই আমরা আমাদের এই অনুষ্ঠান, তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রিয় দর্শক যে আমরা সকলকে সালাম দেব। আর সালামে যে বিধিনিষেধ রয়েছে, যে কখনো যে খাবার খাচ্ছে বা কেউ দিনই কিতাব পড়াশোনা অধ্যয়নরত আছে, কিছু নিষেধ রয়েছে কোথায় সালাম দিতে হবে কোথায় দিতে হবে না, সেই নিয়ম আমরা বিস্তারিত জেনে নিব। তো মোটামুটি আমরা যা জানলাম যে আমাদেরকে সালাম দিতে হবে, কেউ যে সালাম
জবাব দিতে হবে,
মোলাকাতের উদ্দেশ্যে আসে সালাম দেয়া নেয়া, এই আমলটি আমরা অবশ্যই
অবশ্যই করবো ইনশাআল্লাহ। সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন কিন্তু আমি বিষয়ের দিকে তাকাচ্ছি, অনেকগুলো বিষয় আমাদের হাতে রয়েছে, তারপরেও সোহেবের কাছে যাবো ইনশাআল্লাহ, কালাম শ্রবণ করবো
ইনশাআল্লাহ। গুনাহগার কি করব বয়ান, প্রশংসা তোমার দিলেন খোদা মোর, সকল ক্ষমতা দিলেন খোদা মোর, সকল ক্ষমতা ও বই জাহানে তুমি যে সরদার, আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান, প্রশংসা তোমার খোঁজে যদি কেউ পাবে না, খোঁজে যদি কেউ উপমা তোমার, সারা দুনিয়ায় কোথা পাবে না, তোমার তরে হল দু জাহান না, তোমার তরে হল দু জাহান কি ভাবে পাবে উপমা তোমার, আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান, প্রশংসা তোমার মুখে যতদিন থাকি থাকিবে প্রাণ, আরে মুখে যতদিন থাকিবে প্রাণ, দেহে যতদিন থাকিবে প্রাণ, তোমার গুণগান করিব বয়ান, তোমার গুণগান করিব বয়ান, কবর করে না হে প্রিয় আমার, আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান, প্রশংসা তোমার দয়া করো না ডাকে তখনই হবে আমার, আমার স্বপ্নে সোনা মদনী মদিনেওয়ালে দয়া করো না ডাকে অধমে, দেখিবে তো মাই দোয়নে এসো হে নবী আমার স্বপনে আকা এসো হে নবী আমার স্বপনে আকা এসো হে নবী আমার স্বপনে দেখা একবার চেহারা তোমার আমি নগণ্য আমি গুণাহগার আমি নগণ্য আমি গুণাহগার কি করব বয়ার প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উপজগতে তুমি যে সরদার
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করেছি, পাশাপাশি কবরবাসীর সালামের ব্যাপারে যদি একটু আরজ করা হয়ে যায়, আমরা অনেকেই কবরস্থানের কাছ থেকে চলে যাই, নিজের মায়ের কবর থাকে, নিজের বাবার কবর থাকে, নিজের দাদা দাদির কবর থাকে, অর্থাৎ নিজের পাড়া প্রতিবেশীর কবর থাকে, অথবা আমি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মুসলমানের কবর আমি দেখতে পেলাম, কবরস্থান দেখতে পেলাম, কোথাও যাচ্ছি সেখানে দেখতে পেলাম, দূরে কোথাও যাচ্ছি সেখানে দেখতে পেলাম, তখন আমাদের করণীয় কি হতে পারে?
এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে কবরবাসীদেরকে সালাম দেওয়ার পদ্ধতি বা কিভাবে কি। তো আমিনুল ইসলাম খুব চমৎকার মাদানী ফুল দিয়েছেন, সেটার আলোকে বলছি যে কবরবাসীদেরকে দেখলে সালাম দেয়া আমাদের অনেক সময় নিকটও থাকে আর দূর দূরান্ত থাকে, আমরা রাস্তাতে যাচ্ছি দেখা যাচ্ছে, তো যদি আমরা জানি যে কবর এটা তো আমাদের সালাম দেওয়া উচিত। আমিনুল সুন্নাত খুব চমৎকার কিছু পদ্ধতি বলেছেন যে আমাদের উচিত যখন আমরা কবরবাসীকে সালাম দিব, আমরা নর্মালি দুনিয়াতে কি করি সালাম কিভাবে দিই, যে একজন ব্যক্তি আমার সামনে রয়েছে তার চেহারার সাথে আমি চেহারা মিলাই
দেখে
দেখে, তো এইভাবে আমরা সালাম দিই। তো আমিনুল সুন্নাত বলেন যে মুর্দাদেরকে আমরা সালাম দেবো, কবরবাসীকে সালাম দেবো, আউলিয়া কেরামদেরকে সালাম দেবো, জি, তো আমার চেহারাটা হবে তাদের দিকে। তখন বলেন যে নর্মালি আমাদের যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন মৃত ব্যক্তির চেহারাকে কিবলামুখী করা হয়, তা আমি যদি চাই যে আমি অনেক সময় কবরস্থান অনেক বড় থাকে তা আমি কিভাবে চেহারা দিয়ে করব, তো বলেন যদি আমরা আমাদের পিঠকে কিবলার দিকে করি তাহলে অটোমেটিক আমাদের চেহারা কি হয়ে যায়
তাদের দিকে হয়ে
যায় তো এইভাবে করার পরে সালাম দেওয়া, সালামের বিভিন্ন বাক্য রয়েছে, তামিল সনাত এভাবে আরজ করেছেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবর বলা হয় একটি কবরকে আর কুবুর এর বহুবচন
বহুবচন
এটা, তো এভাবে আবার আরেকটি বাক্য রয়েছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যে আমরা কবরবাসীকে দোয়া করলাম যে আপনাদের হে কবরবাসী আপনাদের শান্তি বর্ষিত হোক এবং আপনাদেরকে বা আমাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন। আরো রয়েছে শব্দ, আরো ওলামায়ে কেরাম রয়েছে, কিতাবে রয়েছে, বর্ণিত রয়েছে, তো এইভাবে আমরা কবরবাসীদেরকে সালাম দেব। যদি কেউ শুধু এতটুকু বলে সালাম হে কবরবাসী সেটাও তার সালাম হয়ে যাবে,
সালাম হয়ে যাবে,
ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় বিস্তারিত বলতে গিয়ে অনেক বড় শিখতে গিয়ে সে মূল যে
এখানে
সালামের টোটাল বিষয়টার মধ্যে মূল হলো সালাম, তো এটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। তো এই জন্য আমরা বড় শিখবো বেশি শিখবো অবশ্যই সেটা আমল করবো, কিন্তু আমি যে আমলটা ধারাবাহিকভাবে শুরু হয়ে যায় সেজন্য আমাকে বেসিকটা জানতে হবে। তো এইভাবে কবরবাসীদেরকে সালাম দেয়া, আর আমিনুল হাসান এই বিষয়ে অনেক চমৎকার কথা বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে বলে বিভিন্ন কথা যে নবীরা ইন্তেকালের পরে হ্যাঁ মাটিতে মিশে যায় নাউজুবিল্লাহ শোনে না ইত্যাদি ইত্যাদি, তো আমিনুল হাসান বলে এই যে কবরবাসীদেরকে সবাই আমরা সালাম দিই, হ্যাঁ যে ইয়া আহলাল কবর, ইয়া মানে হে, এইভাবে যখন আমরা বলি হে কবরবাসী, তো আমরা জমিনের উপরে কবরবাসী কারো কবর সামনে থাকে কারো কবর মাইল দূরে থাকে, আমাদের বাংলাদেশে অনেক বড় কবরস্থান রয়েছে ইত্যাদি আমরা জানি, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে, তো আল্লাহ তাবারক তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার ক্ষমতায় এর সামনে আমি আসতে সালাম দিলাম, সেটা আল্লাহ তাআলা সেই মাইল থেকে মাইল দূরেও আল্লাহ পৌঁছে দেয়। তো আমিনুল ইসলাম বলেন যদি এটা পৌঁছে দেয়া হয় তো আউলিয়া কিরাম শুনবে না, আমাদের উম্মাতুল মুমিনিনও শুনবে না, আর সাহাবায়ে কিরাম শুনবে না, আর আম্বিয়া আলাইহিমুসসালাম শুনবে না। তো এইভাবে আলহামদুলিল্লাহ তারাও শোনেন, আমরা অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাথে তাদেরকে সালাম দেব, তাদেরকে সালাম দেব, তাদের দৃষ্টি আকর্ষণ হবে আমাদের দিকে, তাদের সে নেক নজর আমাদের দিকে হবে, আমরা ইনশাল্লাহ রুহানি ফয়েজ পাবো, আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করবো।
এখানে আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় শয়তান অনেক বড় ওয়াসওয়াসা দেয়, ইয়া নবী বললে, ইয়া রসুল বললে, শয়তান ওয়াসওয়াসা দেয় এগুলো বলা যাবে না, এটা শিরক হয়ে যাবে, তো এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, মানে ইয়া নবী বলা যাবে না, ইয়া রসুল বলা যাবে না, মানে শয়তান এমন ওয়াসওয়াসা দেয় আমাদেরকে, অনেক সময় দেখা যায় বলতে শোনা যায়। তো এই শয়তানের এখানে অনেক বড় কাট এটা দিয়ে, না হাদিস শরীফের সিগনাল, এটা হাদিস শরীফের বাক্য ডাইরেক্টলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এখানে ইয়া আহলাল কুবুর মানে কবর বা হে কবরবাসী, ইয়া তো মানে হে কবরবাসী, কিন্তু এখানে দেখুন কবরবাসী আমার বাবা আমার দাদা তারা ইন্তেকাল করেছেন। একটি কিতাব রয়েছে মাযা মা ফাআলাল্লাহু বিকা বাদাল মাউত, একটি কিতাব আরবি কিতাব, এর মধ্যে কবরবাসীদের হাকিকত সম্পর্কে এবং কবরবাসীরা তারা কিভাবে থাকেন, কিভাবে হয় কেয়ামতের মানে ইন্তেকালের পরে তাদেরকে কিরূপ আচরণ করা হয়, অনেক বিষয় এখানে লেখা রয়েছে। এরপরে আপনার জালালউদ্দিন সিদ্দিকী শাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে সরহুসুদুর, এর মধ্যেও অনেকগুলো মৃত্যু ব্যক্তিদের অবস্থা সম্পর্কে বয়ান করা হয়েছে। সেক্ষেত্রে দেখুন কবরবাসীদেরকে আমরা জানাচ্ছি অনেক, আপনি যদি আজিমপুর গোরস্থানে যান, জুরাইন গোরস্থানে যান, এক মাথা থেকে অন্য মাথা মানে দেখা যায় না,
অনেক মানে ব্যাপক
না, আপনি এই কোনায় বসে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাহলে ওই কোনায় আমি চোখে দেখতে পাচ্ছি না, সেও শুনতে পাচ্ছে এবং কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায় সেও আমাকে দেখতে পাচ্ছে আমি কোন ব্যক্তি তাকে সালাম দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখুন না এখানে দেখুন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আমাদের এই অবস্থা থাকে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের ইমানের অবস্থা কি হবে? তো শয়তানের ওয়াসওয়াসা বন্ধ করুন, যারা ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে, যারা ইয়া রসুল সালামু আলাইকা পাঠ করে, আসলে তারা হাকিকত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতে এগুলো পাঠ করে থাকে, নিঃসন্দেহে এটা আপনার জায়েজ রয়েছে এবং এগুলো আমাদের করা সওয়াবের কাজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দিক। কল রয়েছে, আমরা একটা কল শ্রবণ করে নিই। জি কল চালিয়ে দিন।
আমার নাম শামিল, আমি রাজশাহী থেকে বলছি। জানতে চাচ্ছি যে ওই মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি যে দায়িত্ব পালন করে, যে টাকাগুলা তার টাকাগুলা উঠে, এই টাকাগুলা যদি ব্যক্তিগত ভাবে কাজে লাগালাম পরে দিয়ে দিলাম, এদের ফয়সালা আর কি? আমি জানতে চাচ্ছি।
অনুষ্ঠানে তো আমরা ফয়সালা দেওয়ার জন্য ই করিনি, এর ব্যাপারে তো লিখিতভাবে আপনি মাসালাটা লিখুন, লিখে রাজশাহীতে অনেক সুন্নি ওলামায়ে কেরাম রয়েছেন, মুফতিনে কেরাম রয়েছেন, আপনি ওখানে এই একজন সুন্নি মুফতির কাছে লিখিতভাবে যে এটা আমাদের মসজিদে এরকম এরকম হয়েছে, এরকম হয়েছে, আমরা জাস্ট মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে এটা আমাদের জানা দরকার, আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার, এটা আমরা জাগানোর জন্য আপনাদেরকে এটা বললাম। দেখুন এখানে বসে একটা মাসআলা বলে দিলাম আমরা, এখন আপনি সমাজের মধ্যে একটা অনেক বড় ধরনের একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে, মাদানী চ্যানেল থেকে শুনেছি, এটা আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে।
মাদানী চ্যানেল আসলে বিষয়টা আমাদেরকে
জাগ্রত করা যে এটা এটা গুনাহ, এটা গুনাহটা করা যাবে না, আর জাগ্রত করা।
একটা বিষয় হলো যে আমরা কিন্তু আজকে এখানে আমরা অনুষ্ঠান করছি, এখানে আমাদের কাজই একটা যে এই আমিরুল ইসলাম দেশে মাদানী ফুলের আলোকে মাদানী ফুল পেশ করা, কিন্তু ঘরে যারা মাদানী চ্যানেল দেখেন, তার বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, তার মা থাকে, তার বোন থাকে ইত্যাদি, ফোন আসলো, এই বিভিন্ন প্রেক্ষাপটে সে উত্তরগুলি শোনে, তো দেখা যায় কিছু শোনে কিছু শোনে না। তো এখন তার যদি উদাহরণস্বরূপ সভাপতির সাথে কারো ঝগড়া আছে, এখন সে বিষয়টাকে কিভাবে নিবে? আচ্ছা এইভাবে ফান্ড থেকে নিতে পারবে না, তো আমাদের সভাপতি এমন করে, আমাদের মোতালে এমন করে। তো দেখা যায় জাতি দুশ্মনী থাকলে সেটা আমরা ইসলামিক এই কার্যক্রমের মধ্যে আমরা সেটা কি করবো না, হাইলাইট করবো না, উপস্থাপন করবো না। আমাকে দেখতে হবে যে সভাপতিও মুসলমান ভাই, মোতাবল্লিও আমাদের মুসলমান ভাই, কেউ যদি অপরাধ করে থাকে আমরা কি করবো? বিস্তারিত লিখে মাসআলা জেনে তাদেরকে জানিয়ে দিব,
উদ্বুদ্ধ করব।
হতে পারে তাদের বিষয়ে আমাদের একটা খারাপ ধারণা রয়েছে যে এত টাকা সে তারা কি করে, নিশ্চয়ই আজকে যে হুজুরা যে বিষয়টা বললো মনে হয় সেই কাজটাই করে, ঠিক আছে। তো আসলে আমরা খারাপ ধারণা থেকে বাঁচবো, আর যদি কোনো গুনাহের কাজ আমরা দেখি সমাজের মধ্যে, এটা অবশ্যই আমরা আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে দারুল ইসলাম আহলে সুন্নাত, সেখানে আমরা প্রশ্ন লিখে উত্তর জানবো, বা আমাদের চট্টগ্রামের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুন্নি উলামায়ে কেরাম রয়েছে, তাদের থেকে আমরা মাসআলা জেনে
আমি সেটাই বললাম। আমাদের যিনি দর্শক আমাদেরকে কল করেছেন, গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা যদি এখানে বলা শুরু করে দিই তাহলে অনেক সময় দেখা যায় অনেকটা সমস্যার মধ্যে পড়ে আপনি নিজেও পড়বেন, অনেক সময় অনেকে পড়ে যেতে পারে। সেহেতু উরুফের ব্যাপার স্যাপার আছে, প্রচলনের ব্যাপার স্যাপার রয়েছে, অনেক মাসআলার ব্যাপার স্যাপার রয়েছে, সেক্ষেত্রে আমরা যে ব্যাপারটা আপনাদেরকে জানিয়েছি, আমরা যে বলেছি মাদানী ফুল আমিনুসুন্নাহ দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাই, অবশ্যই আমরা ইসলামিক শরিয়াতের যে দিকগুলো আমরা জানবো, বুঝবো এবং বুঝেই কাজ করব, যাতে আমরা গুনাহগার না হয়ে যাই। তো সেহেতু আমরা এই মাসআলাটি লিখব যে এক্ষেত্রে আমাদের এই কাজগুলো হচ্ছে, এখানে করণীয় কি, তখন আমরা গিয়ে যদি দিই তাহলে এর মাসআলা সঠিকভাবে এটা চলে আসবে। আশা করি বুঝতেই পেরেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতান সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।